বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم الله ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 31 ডিসেম্বর, 16 পৌষ এবং ফার্সি 10 দেই। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10টা 23 মিনিটে, ভারত সময় রাত 9টা 53 মিনিটে এবং তেহরান সময় রাত 8টা 53 মিনিটে, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/vn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাথ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com অথবা radiotehran@ws.irib.ir। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের রাজনৈতিক নানা ইস্যুতে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন মহলের বক্তব্য নিয়ে আমাদের ঢাকা প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইহুদিবাদী ইসরায়েল ইরানি জাতির বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তার জীবন অন্ধকার করে দেয়া হবে বলে তেহরানের হুঁশিয়ারি। আলোচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ভালো অগ্রগতি হয়েছে বলে জানালেন ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি। বাংলাদেশে আগামী 2021-2022 শিক্ষাবর্ষে 11 শ্রেণীতে পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা। এবং ভারতে মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে আদালতে পিটিশন দায়ের। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন ইহুদিবাদী ইসরায়েল সামান্যতম ভুল করলে কিংবা ইরানি জাতির বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তার জীবনে ঘোর অমানিশা নেমে আসবে। আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি আজ তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত জুমার নামাজের খুতবায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন ইহুদিবাদীরা সামান্যতম কাপুরুষতা দেখালে ইরানের সশস্ত্র বাহিনী তাদেরকে দাঁত ভাঙার জবাব দেবে। সম্প্রতি ইরানের দক্ষিণাঞ্চলে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র চালানো সামরিক মহড়ার ব্যাপারে ইসরায়েল যে প্রতিক্রিয়া দেখিয়েছে সে সম্পর্কে আয়াতুল্লাহ খাতামি বলেন ইরানের প্রতিরক্ষা নীতি আত্মরক্ষামূলক এবং সাম্প্রদায়িক মহড়ার উদ্দেশ্যও ছিল দেশ রক্ষা করা। কিন্তু ইসরায়েল যদি ইরানে আগ্রাসন চালানোর কথা ভাবে তাহলে IRGC-র ক্ষেপণাস্ত্র বর্ষণ করে তেল আভিবের দিনগুলোকে রাতের ঘোর অন্ধকার বানিয়ে দেয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে দেশটির সন্ত্রাসবিরোধী শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার জন্য আমেরিকার নিশ্চিত আন্তর্জাতিক দায় রয়েছে। আজ তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্য করেছে। বিবৃতিতে বলা হয়েছে জেনারেল সোলাইমানিকে হত্যা করার যে অপরাধী পদক্ষেপ ওয়াশিংটন নিয়েছে তা সন্দেহাতীতভাবে একটি সন্ত্রাসী হামলা যা তৎকালীন মার্কিন প্রশাসনের নির্দেশে চালানো হয়েছে, আর এ দায় এখন হোয়াইট হাউসের। বিবৃতিতে বলা হয়েছে আন্তর্জাতিক ও
আইনি মানদণ্ডে এই অপরাধের জন্য নিশ্চিতভাবে মার্কিন সরকার দায়ী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শহীদ জেনারেল সোলাইমানি মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ইরানি মূলনীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি যখন ইরাক ও সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, তখন তাকে হত্যা করার মাধ্যমে আমেরিকা সন্ত্রাসী বিরোধী যুদ্ধের ব্যাপারে নিজের দ্বৈত চরিত্র উন্মোচন করে দিয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলি বাকেরি কানি বলেছেন, ভিয়েনায় গত কয়েকদিনের আলোচনায় তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে ভালো অগ্রগতি অর্জিত হয়েছে। বৃহস্পতিবারের আলোচনার পর খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে ভিয়েনা সংলাপে কয়েকদিনের বিরতি দেওয়া হয়েছে। বিরতিতে যাওয়ার আগে বাকেরি কানি সাংবাদিকদের জানান, গত কয়েকদিন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত অষ্টম দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এ সময় আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েকদিন প্রতিপক্ষগুলোর সঙ্গে ইরানের বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়। এসব বিষয়ের অন্যতম ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ইরানের পক্ষ থেকে যাচাই করে দেখার সুযোগ করে দেয়া। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশে আগামী 2021-2022 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবারও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে অনলাইনে সিলেকশনের মাধ্যমে ভর্তি করা হবে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
2021-22 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে। একাদশ শ্রেণীতে ভর্তির নিয়মাবলী প্রকাশ করে গত রাতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবারও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে অনলাইনে সিলেকশনের মাধ্যমে ভর্তি করা হবে। সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে একজন শিক্ষার্থী। যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে মেধা কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। প্রথম পর্যায়ে আগামী 8-15 জানুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হবে 29 জানুয়ারি রাত 8টায়। সিলেকশন চিহ্নিত করতে হবে 30 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। সিলেকশন নিশ্চিত না করলে প্রথম পর্যায়ে সিলেকশন বাতিল হবে এবং আবার নতুন করে আবেদন করতে হবে। দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে 7-8 ফেব্রুয়ারি রাত 8টা পর্যন্ত। পর্যায়ক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে 10 ফেব্রুয়ারি রাত 8টায়। সিলেকশন নিশ্চিত করতে হবে 11-12 ফেব্রুয়ারি রাত 8টার মধ্যে। তৃতীয় পর্যায়ে আবেদন করা যাবে 13 ফেব্রুয়ারি রাত 8টার মধ্যে। পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ 15 ফেব্রুয়ারি রাত 8টা পর্যন্ত। তৃতীয় পর্যায়ে ভর্তি 19-24 ফেব্রুয়ারি পর্যন্ত, আর ক্লাস শুরু হবে 2রা মার্চ থেকে। ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে 95% আসন সবার জন্য উন্মুক্ত থাকবে, যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। নিজস্ব প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বাংলাদেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন হাসান ফয়েজ সিদ্দিকি। আজ বিকেল 4টায় প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ নতুন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। পরে নিয়ম অনুযায়ী শপথ নামাই সই করেন নতুন প্রধান বিচারপতি। শপথ অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে দরবার হলে প্রবেশ করেন নতুন প্রধান বিচারপতি। তার কিছুক্ষণ পর রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসঙ্গে সেখানে প্রবেশ করেন। রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠানের মঞ্চে দাঁড়ালে নিয়ম অনুযায়ী জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ বৃহস্পতিবার সংবিধানের 95(1) অনুচ্ছেদের ক্ষমতা বলে হাসান ফয়েজ সিদ্দিকিকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন। এরপরই সন্ধ্যায় আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ভারতে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টে ওই পিটিশন দায়ের করেছেন জমিয়তে ওলামায়ে হিন্দ এবং মৌলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদানী। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টে ওই পিটিশন দায়ের করেছেন জমিয়ত উলামায়ে হিন্দ এবং মাওলানা সৈয়দ আসাদ মাদানি। আজ শুক্রবার হিন্দি গণমাধ্যম জনসত্তা ওই তথ্য জানিয়েছে। ওই আবেদনের সাম্প্রতিক সময়ে উত্তেজক বক্তব্যের উল্লেখ রয়েছে এবং আবেদনের মাধ্যমে বিষয়টি তদন্তে একটি নিরপেক্ষ কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়ে দায়ের করা ওই পিটিশনে বলা হয়েছে, এ ধরনের কোনো দৃষ্টান্তের ক্ষেত্রে ফৌজদারি আইনের অধীনে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পিটিশনে প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। আবেদনকারীরা বলেছেন, 2018 সাল থেকে সারা দেশে অনেক লোক মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার বিষয়ে মন্তব্য করেছেন। সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে ইয়াতি নরসিংহানন্দ সরস্বতীর মন্তব্যের প্রতিবাদে উত্তরপ্রদেশ পুলিশ 100 জনেরও বেশি মুসলিমকে গ্রেপ্তারের কথা উল্লেখ করা হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের 76 জন আইনজীবী হরিদ্বার ধর্ম সংসদে দেওয়া আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ চেয়ে ভারতের প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখেছেন। ধর্ম সংসদে মুসলিমদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করাসহ গণহত্যার ডাক দেওয়ার অভিযোগ উঠেছে। চিঠিতে বিশিষ্ট আইনজীবীরা এক আবেদনে বলেছেন, দিল্লিতে হিন্দু যুব বাহিনীর সভায় ঘৃণা ও উস্কানিমূলক বক্তব্য এবং হরিদ্বারে ধর্ম সংসদের নাম করে গণহত্যার ডাক ও বিদ্বেষ ছড়ানোর ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা করা হোক। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আফগানিস্তানের তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় আমেরিকার সাবেক প্রতিনিধি জালমাই খালিলজাদ বলেছেন, ওয়াশিংটন একথা ভাবতেই পারেনি যে আফগানিস্তান এত দ্রুত তালেবানের নিয়ন্ত্রণে চলে যাবে। তিনি আরও বলেছেন, আমেরিকার পৃষ্ঠপোষকতা সত্ত্বেও আফগান নিরাপত্তা বাহিনী কেন তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেনি তাও ছিল এক চরম বিস্ময়। পলাতক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যেসব কথা বলেছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে খালিলজাদ ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত এই প্রচার মাধ্যমকে এসব কথা বলেন। তাহলে তালেবানের হাতে আফগানিস্তানের দ্রুতগতির পতনে কি মার্কিন গোয়েন্দা বাহিনীগুলোর ব্যর্থতা ফুটে ওঠে না? এমন প্রশ্নের উত্তরে খালিলজাদ বিবিসিকে বলেন, এই ব্যর্থতার জন্য সবার আগে আফগান প্রশাসনকে দায়ী করতে হবে। একথা কেউ ভাবতেই পারেনি যে প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাবেন। ইরান সফলভাবে মহাকাশে একটি গবেষণাধর্মী স্যাটেলাইট পাঠানোর যে পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা ও জার্মানি। দুটি দেশই ইরানকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে। 2015 সালে ইরানের পরমাণু সমঝোতাকে অনুমোদন করে ওই প্রস্তাব পাশ করা হয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ হোসেনি বৃহস্পতিবার মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর খবর দেন। তিনি বলেন, চূড়ান্তভাবে মহাকাশ গবেষণা পরিকল্পনার লক্ষ্য অর্জিত হল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্র বলেছেন, ইরান মহাকাশে রকেট পাঠানোর প্রযুক্তি অর্জন করে পরমাণু অস্ত্র বিস্তারের দিকে ঝুঁকছে, যা ওয়াশিংটনকে উদ্বিগ্ন করে তুলেছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের এই পদক্ষেপের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে স্যাটেলাইট বাহী রকেট উৎক্ষেপণ না করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে। দুটি দেশই দাবি করেছে, ইরান রকেট উৎক্ষেপণের মাধ্যমে নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে। ইরান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা ত্যাগ করবে বলে কোনো কোনো মহল যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ভিয়েনা সংলাপ চলমান রয়েছে এবং সেখানে অংশগ্রহণকারী পক্ষগুলো একটি চুক্তির খসড়া প্রণয়নের কাজে নিজেদের ব্যস্ত রেখেছেন। তিনি মস্কোয় এক সংবাদ সম্মেলনে একথা জানান। জাখারোভা পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার তীব্র সমালোচনা করে বলেন, এই সমঝোতাকে ধ্বংস করার চেয়ে তার পুনরুজ্জীবন করার জন্য এখন অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজিমি জানিয়েছেন, সমঝোতা অনুযায়ী সব মার্কিন সেনা ইরাক ত্যাগ করেছে, তবে সামরিক উপদেষ্টা হিসেবে কিছু মার্কিনই ইরাকে প্রবেশ করেছে। এ ব্যাপারে সরকার বিরোধীদের প্রতিক্রিয়া সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের জন্য যে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল আজ 31 ডিসেম্বর ছিল তার শেষ দিন। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত জুনে ওয়াশিংটনে এক বৈঠকে 31 ডিসেম্বরের মধ্যে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতায় পৌঁছেছিলেন। তবে এও বলা হয়েছিল যে মার্কিন সেনারা চলে গেলেও ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কিছু সংখ্যক মার্কিন সামরিক উপদেষ্টা ইরাকে থাকবে। জুনের সমঝোতা অনুযায়ী সেনা প্রত্যাহারের শেষ দিনে আজ ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি জানিয়েছেন, এরই মধ্যে সব মার্কিন সেনা ইরাক ত্যাগ করেছে, তবে সামরিক উপদেষ্টা হিসেবে কিছু মার্কিনই ইরাকে প্রবেশ করেছে। তবে সেনা প্রত্যাহার সংক্রান্ত ঘোষণা দেওয়া সত্ত্বেও সেদেশ থেকে মার্কিন সেনাদের চলে যাওয়ার খবর খুব কম মানুষই বিশ্বাস করেছে। কেননা ইরাকে মার্কিন সেনা উপস্থিতির বিরোধীরা মনে করেন সেনা প্রত্যাহার নিয়ে সরকার যা বলছে তার মূল উদ্দেশ্য হচ্ছে এই নিয়ে জনরোষ কমিয়ে আনা এবং 2015 সালের 5 জানুয়ারি মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে পার্লামেন্টে যে প্রস্তাব পাশ হয়েছিল সে সম্পর্কে জনগণকে ধোঁকা দেয়া। ওই প্রস্তাবে সব মার্কিন সেনাকে ইরাক ছাড়ার কথা বলা হয়েছিল। সামরিক উপদেষ্টা বা প্রশিক্ষক হিসেবে কিংবা অন্য কোনো উদ্দেশ্যে কেউ ইরাকে থাকবে এমন কোনো কথা ছিল না। ইরাকের জনপ্রিয় প্রতিরোধ বাহিনী ইরাক থেকে সব মার্কিন সেনাদের প্রত্যাহারের যে দাবি জানাচ্ছে তার পেছনে দুটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, যে কিছু সংখ্যক মার্কিন সেনা ইরাকে থাকবে তা ইরাকের সেনাবাহিনীর স্বার্থকে রক্ষা করবে না। বাস্তবতা হচ্ছে আমেরিকা কখনোই চায় না পশ্চিম এশিয়ায় মুসলমানদের শক্তিশালী কোনো সেনাবাহিনী গড়ে উঠুক। এ অবস্থায় তারা ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে এ ধারণা সম্পূর্ণ মিথ্যা। দ্বিতীয়ত, ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি মানেই শহীদদের রক্তকে অবমাননা করা, তাই উপদেষ্টা হিসেবে মার্কিন সেনাদের উপস্থিতি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। যাই হোক, বর্তমানে মার্কিন সেনাদের ব্যাপারে ইরাক সরকার যে নীতি নিয়েছে তাতে আগামীতে ইরাকের সেনাবাহিনী ও প্রতিরোধকামী যোদ্ধাদের মধ্যে সংঘাতের সূচনা করতে পারে। ইরাকের প্রতিরোধকামী গ্রুপগুলো সতর্ক করে দিয়ে বলেছে, যে উদ্দেশ্যেই হোক না কেন, মার্কিন সেনা যদি ইরাকে অবস্থান করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, যাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তারা আবার সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে। এদিকে সরকার পরিবর্তনের ফয়সালা রাজপথে হবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি মহাসচিব। ওদিকে খেলাফত মজলিসের আমির বলেছেন, বর্তমান শাসকরা আয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির জনগণের সামনে দাঁড়ানোর সাহস এবং বলার মতো কিছু নেই। নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখ্যান আর আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপির একমাত্র প্রাপ্তি। আজ শুক্রবার নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি আরো বলেছেন, দেশ বিরোধী সকল অপশক্তির অভিন্ন প্ল্যাটফর্ম হচ্ছে বিএনপি, যারা নিজেরাই স্বাধীনতার চেতনাকে জন্মলগ্ন থেকেই নস্যাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে, আওয়ামী লীগই এর সুরক্ষা দিতে পারে জনগণকে সঙ্গে নিয়ে।
বিগত এক যুগের বেশি সময় ধরে মির্জা ফখরুল সাহেবরা সরকার পতনের আন্দোলন করছে, আন্দোলনের চরম ব্যর্থতা আর নির্বাচনে জনগণের প্রত্যাখ্যানই তাদের প্রাপ্তি। এখন আবার বলছেন সরকারকে পদত্যাগে বাধ্য করতে ওয়ার্ম আপ চলছে। প্রকৃতপক্ষে নেতিবাচক এবং হঠকারী রাজনীতির কারণে দেশের জনগণ তাদের চিনে ফেলেছে। তারা নিজেদের ব্যর্থতা দায়ও সরকারের উপর চাপাতে অপচেষ্টা করে, যাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তারা সরকার পতনের দিবার স্বপ্ন দেখছে। সরকারের পতন আন্দোলন এসব মুখরোচক শব্দ ব্যবহার করে কোনো লাভ নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে ছাড়া, নির্বাচন ছাড়া সরকার পতনের বা সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই। তাই অলিগলি পথে না হেঁটে নির্বাচনমুখী হওয়ার জন্য আমরা বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি।
এদিকে সরকার পরিবর্তনের ফয়সলা রাজপথেই হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন,
আগে তো ছিল বাকশাল করেছিল, সেটা খুব পোস্ট হয়ে গেছিল, এখন বাকশালকে ঘোষণা দিয়ে নয়, একটা মুখোশ পরিয়ে একটা আবরণ দিয়ে গণতন্ত্রের এটাকে মুড়মুড়িয়ে ভাবে একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আসুন ঐক্য সৃষ্টি করি, রাজপথেই ফয়সলা হবে। আমাদের এই লড়াই এখন বেগবান হয়েছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে, এটা আমরা সবাই লক্ষ্য করছি। আমরা বিশ্বাস করি যে এই লড়াই অতি অল্প সময়ের মধ্যে একটা দুর্বার গণ আন্দোলনে পরিণত হবে এবং এই গণ আন্দোলনের মধ্যে দিয়েই আমরা আমাদের দেশ নেতৃত্বকে মুক্ত করতে সক্ষম হব, আমরা আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে সক্ষম হব।
ওদিকে খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসাহাক বলেছেন, দেশে মানুষের জানমাল ইজ্জতের গ্যারান্টি নেই, গুম হত্যা ধর্ষণ আর পৈশাচিক নির্যাতন আইয়ামি জাহিলিয়াতকে হার মানিয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে, সর্বত্র দুর্নীতিতে সয়লাভ হয়ে আছে। এই অবস্থা থেকে উত্তরণে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কোনো বিকল্প নেই। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।